الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
اس زمانے میں حضرت
مہانبی صلی اللہ علیہ وسلم شان এবং পদমর্যাদা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একস্থানে বলেন যে খোদা তাআলা তার প্রিয় রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা প্রতিপন্ন করার জন্য কোন সুযোগ হাতছাড়া করেননি এবং সব দিক থেকে এবং নিজ জ্যোতি এবং দূতি প্রকাশ করেছেন। যারা এই জ্যোতি থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের কোন কল্যাণ নেই। আমরা একে পুণ্য নিয়ত বা সৎ সংকল্প বলতে পারি না। তিনি বলেন, স্মরণ রেখো, তৌহিদের মা বা শিকড় বা মূল হচ্ছে তো নবী, যার মাধ্যমে তৌহিদ সৃষ্টি হয়, আর খোদার অস্তিত্ব সম্পর্কে যার মাধ্যমে অবহিত হওয়া যায়, জানা যায়। বলেন, এবং খোদার থেকে বেশি অকাট্য প্রমাণ বা দলিল কে জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রতিপন্ন করে বা সত্যতা প্রতিপন্ন করার জন্য আকাশ এবং পৃথিবীকে নিদর্শনাবলী দ্বারা পরিপূর্ণ করেছেন এবং এ যুগেও খোদা তাআলা এই অধম সেবককে পাঠিয়ে শত সহস্র নিদর্শন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নে প্রকাশ করেছেন, যা বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। অতএব অকাট্য প্রমাণ দেওয়ার ক্ষেত্রে আর কি বাকি থাকল, যদিও এই নিদর্শন বিভিন্নভাবে আজও প্রকাশিত হচ্ছে, কিন্তু শেষ যুগের সেই জামাত যারা সরাসরি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছ থেকে কল্যাণ লাভ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, তাদেরকে নিদর্শনাবলী দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে তাদেরকে সত্য পথের পানে পরিচালিত করেছেন এবং তারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বায়াত করার কল্যাণে বা বায়াত করার পর সব ধরনের কোরবানি করেছেন। তাদের মধ্যে হতে এমনও মানুষ ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিষ্ঠাবান প্রেমিককে এক সত্তা বা এক অস্তিত্বের আকারে স্বপ্নে দেখিয়েছেন। যে ধারাবাহিকতা আমি শুরু করেছি, আজও আমি সেসব মানুষের কয়েকটি স্বপ্ন উপস্থাপন করব যাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পথ নির্দেশনা দিয়েছেন এবং এমনও মানুষ ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মসীহ সম্পর্কে কিভাবে তার পদমর্যাদা কি ছিল, অর্থাৎ মসীহ মওউদ আলাইহিসসালামের পদমর্যাদা কি এবং কিভাবে খোদার মনোনীত এই ব্যক্তি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচার এবং প্রসারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তারও কতক দৃষ্টান্ত এর থেকে দেখা যায়। হযরত মির্জা মোহাম্মদ আফজাল সাহেব জালালউদ্দিন সাহেবের পুত্র, তিনি বলেন, ১৮৯৫ সনে তিনি বয়াত করেছিলেন এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয় তার ১৯০৪ সনে এবং সেখানেই তার পবিত্র হাতে হাতে বয়াত করেন। তিনি বলেন, ১৮৭৬ সনের কাছাকাছি সময়ে আমার পিতা মুন্সি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম প্রথম যুগের সাহাবী, স্পষ্ট বোঝা যাচ্ছে না? মসীহ ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও জানা যায় যে তার 313 জন সাহাবী ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে এসেছে যে আয়না কামালাত ইসলাম এবং আঞ্জামে আতমে তারও তিনিও 313 জন সাহাবীর উল্লেখ করেছেন। এই সাহাবীর সাহাবীদের তালিকায় যাদেরকে বদরের সাহাবি নামে আখ্যায়িত করা হয়েছে, এই তালিকায় মুন্সি জালালউদ্দিন সাহেবও অন্তর্ভুক্ত আছেন, যিনি আফজাল হোসেন সাহেবের পিতা ছিলেন। তিনি বলেন, নোশেরা ছাউনিতে যখন আমি ছিলাম তখন একটি সত্য স্বপ্নের আলোকে, যা অনবরত 3 রাত আমি দেখতে থাকি, একাধারে 3 রাত আমি একই স্বপ্ন দেখতে থাকি, আমাকে অর্থাৎ মির্জা আফজাল সাহেব, তিনি একেবারেই ছোট বয়সের ছিলেন, একজন বন্ধুর উপর দায়িত্ব অর্পণ করে তিনি মসীহ মওউদ আলাইহিস সন্ধানে বের হন। এরপর হযরত মসীহ মওউদের কোন একটি বইয়ের বিজ্ঞাপন তিনি দেখতে পান কারো মাধ্যমে, সেই পুস্তক তিনি পাঠ করেন এবং তিনি তার অভীষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে রওনা হন, কাদিয়ানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মানুষকে জিজ্ঞেস করে করে তিনি বাটালায় পৌঁছেন। আমি এখানে আওয়াজ সঠিকভাবে পাচ্ছি না, যাই হোক, তিনি সেনাবাহিনীতে ছিলেন, তিনি কাবুলে সম্ভবত চলে যান, সেখান থেকে যখন ফিরে আসেন তখন একজন আল্লাহ তালা বিভিন্নভাবে তাকে পথ নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু যেহেতু অনেক মানুষ আছে যারা গোড়ামি করে বা হঠকারিতা প্রদর্শন করে, তারা সত্য মানতে পারে না। যাই হোক, যেহেতু তার মাঝে সত্য পাবার বাসনা ছিল, পরবর্তীতে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন। হযরত মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, মোহাম্মদ ইসমাইল সাহেবের পুত্র, তিনি বর্ণনা করেন, যিনি 1902 সনে বয়াত করেছিলেন এবং 1903 সনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। তিনি বলেন, আমি যা কিছু লাভ করেছি তা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দোয়ার ফলাফল। অর্থাৎ শিশুকালেই হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের চেহারা মোবারক আমি স্বপ্নে দেখেছিলাম, যে আমি তাকে পাখির মতো আকাশে উড়তে দেখছি এবং পূর্ব দিকে যেতে দেখছি, এবং সেখানে গিয়ে আমি দেখি একজন বুজুর্গ, দাড়ি এবং চুল মেহেদির রঙে রাঙানো। সেই যে চেহারা আমি শিশুকালে উড়ন্ত অবস্থায় দেখেছিলাম তা ছিল হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের। হযরত রহমতুল্লাহ সাহেব, যিনি বয়াতের 1901 সনের পত্রযোগে যিনি বয়াত করেছেন, তিনি বলেন যে একবার জলসা নিকটবর্তী হয়, খাকসার দোয়া এবং ইস্তেখারা করি, তখন আল্লাহ তালার ফজলে আমার মুখ থেকে 4 বার এই বাক্য নির্গত হয়। ফার্সি পড়ছেন, হে যুবক, চেষ্টা করো যাতে ধর্মের মাঝে শক্তি সৃষ্টি হয়, অর্থাৎ ধর্মের প্রতি তুমি মনোযোগ নিবদ্ধ দাও। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, এই অদম প্রত্যেক জলসায় হুজুরের উপস্থিতিতে আল্লাহ তালার ফজলে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হতাম। হযরত খান জাদা আমিরুল্লাহ খান সাহেব বর্ণনা করেন যে তিনি পত্রযোগে 1904 সনে বয়াত করেন এবং 1905 এবং 1906 সনে হয়তো তার সাক্ষাৎ হয়। তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ জন্য আমি কাদিয়ান যাই, কি কারণে আমি কাদিয়ান যাই? তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি যে আমরা 3 জন আহমদী, এই অধম আমিরুল্লাহ আহমদী এবং বাবু আলমগীর খান মরহুম, আমরা এবং আরেকজন ছিল দেলাওয়ার খান, যিনি বয়াত করেনি। হুজুর বলছেন যে বয়াত করেনি, যে তার নাম দেলাওয়ার খান হবে। আমরা দাঁড়িয়ে আছি একটি দেয়ালের উপরে, আমাদের সামনে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং খলিফাতুল মসীহ আব্বাল নুরউদ্দিন উত্তর দিকে দাঁড়িয়ে আছেন। হযরত মসীহ মওউদ হাত উঁচু করে আমার বুকের দিকে ইশারা করে বলেন যে এই লোক জান্নাতি। আর দ্বিতীয় আহমদীর প্রতি ইঙ্গিত করে বলেন, দ্বিতীয় জনের প্রতি ইঙ্গিত করে একথাই বলেন এবং তৃতীয় জনের ব্যাপারে কিছুই বলেনি। যেহেতু মসিহ মওউদ দেখি আমি তাকিয়েছিলাম,
এরপর দৃশ্য বদলে যায়, দেখলাম যে আমরা চারজন আহমদি, একজন এ লেখক মৌলভি আতাউল্লাহ মরহুম, আলমগীর খান, দেলাওয়ার খান লাহোরি একাত্রে বসেছে, যেভাবে ভাত খাওয়ার সময় বসা হয়। আমরা নিজেদের মাঝে বলছিলাম যে কেউ কেউ বলছে যে আমি আমি বাজ, আমি চিল, কেউ একজন বলে আমি কবুতর, কেউ বলে যে আমি ময়ূর। ততক্ষণে খলিফা আউয়াল আসেন, তিনি বলেন যে তোমরা কবুতর বা চিল এইসব হওয়ার জন্য আসনি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই তিনবার তিনি স্বপ্নেই কলেমা পড়েন, তৃতীয়বার পড়ার পর জাগ্রত হন, জোহরের সময় ছিল, দেয়ালে একটা ছায়া ছিল, পরের বছর যখন কাদিয়ান যায় একই দৃশ্য স্বপ্নে হযরত মসিহ মওউদের এবং খলিফা আউয়ালের দেখি, যা স্বপ্নে দেখেছিলাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্বপ্ন তিনি বলছেন যে কাদিয়ানে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে 22 দিন খলিফা আউয়ালের অধীনে চিকিৎসায় ছিলাম, হাকিমুল উম্মত তার উপাধি। খলিফা রশিদুদ্দিন মরহুম এবং ডক্টর মির্জা ইয়াকুব বেগ আরও দুই আহমদি ডক্টরের চিকিৎসাও নিয়েছি, তারা সবাই তার চিকিৎসা করেন, তারা সকলে অপারেশনের পরামর্শ দেন। আমি আনন্দিত হলাম রাতে অতিথিশালার কক্ষে মসিহ মওউদ আমার বালিশের পাশে দাঁড়িয়ে বলছিল স্বপ্নে দেখছেন যে এটি অপারেশন নয়, এটি প্লেগ। আর আমাকে যে অর্থ বোঝানো হয়েছে তা হল প্লেগের অর্থ হল মৃত্যু। আমি সকালে খলিফা আউয়ালের কাছে স্বপ্ন বর্ণনা করলাম, হযরত খলিফা আউয়াল বলেন হযরত মসিহ মওউদ সঠিক কথা বলছেন, অপারেশনের প্রয়োজন নেই। তৃতীয় স্বপ্ন তিনি আরেকটি বর্ণনা করছেন, তিনি বলেন যে ঘরে স্বপ্ন দেখি আমি দ্বিতীয় দিন জলসা সালানায় যাওয়ার সংকল্প করি, হযরত মসিহ মওউদ বলেন হামেদ আলীর দেখাশোনা করো, আমি জলসা সালানায় কাদিয়ান যাই, এক হামেদ আলী সাহেব মসিহ মওউদের সেবককে এক রুপিয়া দেই। হযরত মসিহ মওউদের ইন্তেকালের পরের কথা এটি, তিনি বলেন যে হামেদ আলী হযরত মসিহ মওউদের সেবককে লিখলাম যে স্বপ্নে হযরত মসিহ মওউদ আমাকে তোমার দেখাশোনার নির্দেশ দিয়েছেন, তাই এই এক রুপিয়া আপনাকে আমি পাঠাচ্ছি। হামেদ আলী সাহেব কাঁদেন, এই কথা শুনে তিনি ঝরে কাঁদেন। তিনি বলেন যে নবীরা কত দয়ালু এবং মহান হয়ে থাকেন, নিজ সেবকের খেয়াল রাখেন, তারা কি নিয়ে এমন মানুষ কি নিজ সন্তানদের খেয়াল রাখবে না। লাহোরে এক নির্লজ্জ ব্যক্তি হযরত মসিহ মওউদ এবং তার পরিবারের উপর হামলা করেছে, স্বপ্নে কথা হচ্ছে লাহোরে যারা আহমদীয় ছেড়ে চলে যায় তাদের স্বপ্নেই তাকে লাহোরিদের বলেন যে মসিহ মওউদ কি তার ছেলের ব্যাপারে যত্নবান হবেন না। খলিফা সানির দিকে ইশারা করে বলছেন যে মসিহ মওউদ কি তার নিঃসন্তানের ব্যাপারে যত্নবান হবেন না, এর ফলে তার ইমান আরো দৃঢ় হয়, কেননা সেই যুগে অনেক ফিতনা এবং অশান্তি ছিল খলিফা সানির খেলাফতের প্রশ্নে। হযরত মিয়া মিরাবক সাহেব টেইলর মাস্টার দর্জি পেশায় ছিলেন, তিনি বর্ণনা করেন 1900 সনে তিনি বয়াত করেন, বয়াতের প্রেরণা যেভাবে পাই তা হল আমাদের ভাই গোলাম রসুল আমাদের পূর্বেই আহমদীয়ত গ্রহণ করেন কিন্তু নিরক্ষর ছিলেন, কিন্তু আমি দোকান থেকে ঘরের দিকে যখন যেতাম পথে তার সাথে দেখা হতো, তার সাথে জামাতের কথাও হতো, আমি যেহেতু বিরোধী ছিলাম তাই তাকে মিথ্যাবাদী বলতাম, কিন্তু ঘরে এসে যখন ভাবতাম আমার মন বলতো যে যদিও এ অশিক্ষিত কিন্তু তার কথার কোনো উত্তর নেই। একবার আমার ভাই আমাকে কিছু ট্র্যাক দে বা লিফলেট দে, আমি পড়েছি, আমার উপর এর বড় গভীর প্রভাব পড়ে। তখন আমি খোদা তালার দরবারে দোয়া আরম্ভ করি, এক রাতে স্বপ্নে দেখি যে আমি আমার খাট বা বিছানা থেকে উঠে প্রস্রাব করতে যাই, কিন্তু দেখি যে জানালা খোলা, আমি আশ্চর্য হই যে আজ জানালা কিভাবে কেন খোলা। আমি জানালার দিকে যখন গেলাম তো দেখলাম যে এক বুজুর্গ হাতে বই নিয়ে পড়ছেন। আমি প্রশ্ন করলাম যে কি বই আপনি পড়ছেন, কোন বই পড়ছেন। তিনি উত্তর দিলেন যে এটি মির্জা সাহেবের বই, আমরা তোমাদের জন্য এনেছি। তিনি বই যখন আমাকে দিলেন আমি বললাম যে এটি তো ছোট লেখার বই, আমি তাদের ট্র্যাক্ট দেখেছি তা বড় বড় অক্ষর হয়ে থাকে। সেই বুজুর্গ বলেন মির্জা সাহেব ছোট অক্ষরের এটি ছাপিয়েছেন। আমি ভাবলাম যে হয়তো রাতে দোয়া করে এমন কথা ভাবতে ভাবতেই ঘুমিয়েছিলাম, তাই চিন্তারই প্রভাব হবে। কিন্তু জোহরের নামাজ পরে যখন ঘরের দিকে আসলাম গোলাম রসুলের দোকানে এক ব্যক্তি বসেছিল, সে একটি বই পড়ছিল। আমি বললাম যে এটি কি বই যা আপনি পড়ছেন। মিয়া গোলাম রসুল তার হাত থেকে বই নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন যে তুমি যে বই চাইতে এটি তোমার জন্যই এনেছি নাও। আমি সেই বই দেখে বললাম এই বই রাতে স্বপ্নে আমি পেয়েছি। তখন আমি এজালা আহমের উভয় খণ্ড পড়লাম এবং মনকে প্রশ্ন করলাম, মনকে জিজ্ঞেস করলাম যে এখনো কি কোনো সন্দেহ বাকি আছে। আমার হৃদয় আমাকে উত্তর দিল যে না, আর কোনো সন্দেহ নেই। তাই আমি বয়াতের চিঠি রওনা করি। কয়েক ঘন্টার ভিতরেই তার স্বপ্ন পুরো হয়, আর আল্লাহ তাআলা তাকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের তৌফিক দেন। হযরত মোহাম্মদ ফাজল সাহেব পিতা নূর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন, বলেন 1899 সনে তিনি হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছেন। তিনি বলেন যে একদিন ঘরেই ছিলাম, মৌলবি শেখ মোহাম্মদ কোন মৌলবি, সে আমার স্ত্রীর ভাই ছিল, শালা ছিল, আমার সাথে দেখা করতে আসে। তিনি আমাকে একটা পুস্তিকা দেন, এর নাম ছিল শাহাদাতুল কোরআন আলা নজুলিল মসীহিল মওউদ ফি আখিরি জামান, মসীহ মওউদের বই শাহাদাতুল কোরআন। দেয়া হয় রাতের বেলা, এমন হয় আমার পড়ার আগ্রহ হল। ফজরের নামাজের পর আমি একটা পৃথক ঘরে শুয়ে সেই পুস্তিকা পড়া আরম্ভ করি। তিন পৃষ্ঠা পড়তেই আমার তন্দ্রা পায়। আমি কাশফে দেখি যে হযরত মসীহ মওউদ আমার মাথার পাশে এসে বসে যান একই খাটে বা বিছানায়, তার পবিত্র লালা বের করে আমার মুখে তা ঢোকাচ্ছেন নিজ হাতে, দেন আমি তা ঢোক গিলে পান করি। তখন আমার এমন মনে হল যে আমার হৃদয় থেকে একটা ঝর্ণা প্রস্রবিত হচ্ছে, আনন্দে আমার বক্ষ ভরে যায়। এরপর জেগে উঠি, এর ফলে আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মে এবং ভালোবাসা আমার প্রবল রূপ নেয় তার জন্য। আর আমার হৃদয়ে এক উৎকণ্ঠা, এক ব্যাকুলতা এবং ভালোবাসা, প্রেমিকের ভালোবাসা তার জন্য আমার হৃদয়ে জন্মে। না বলে যে আমার উৎকণ্ঠা দূর হতে থাকে, শব্দ একটি অস্পষ্ট ছিল, আমার মুখ থেকে বাক্য নিঃসৃত, এই পঙ্ক্তি নিঃসৃত হয় যে আমি দিওয়ানার মতো শহরে, বিভিন্ন শহরে, দেশে বিদেশে, গ্রামে গ্রামে উম্মাদের মতো ঘুরে ঘুরে বেড়াই তোমার সন্ধানে। শাহাদাতুল কোরআনের কথা বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলছেন, মসীহ মওউদের বই। আপত্তিকারীর কোন আপত্তি, মসীহ মওউদ উত্তর দিয়েছেন, এতে আপত্তি ছিল যে হাদিস থেকে কিভাবে প্রমাণ করবেন আপনি যে আপনি সত্য, কেননা কোন কোন অনেক হাদিস তো নির্ভরযোগ্য নয়, আপনি কেন হাদিসের ভিত্তিতে নিজের সত্যতা প্রমাণ করছেন। মসীহ মওউদ তার উত্তরে এই বই লেখেন আর সকল সন্দেহের নিরসন করেন এই বইতে। যে আপত্তি করেছে সে তো বুঝতে পারেনি, কিন্তু এই বই পড়ে অনেকের উপকার হয়েছে, অনেকেই হেদায়েত পেয়েছে। হযরত শেখ আতা মোহাম্মদ সাহেব সাবেক পাটোয়ারি মঞ্জুয়া নিবাসী, তিনি বলেন যে স্বপ্নে দেখলাম হুজুর আলাইহিস সালাম বাটালার রাস্তায় পায়চারি করছেন তহসিলের সামনে। হুজুর আমাকে এক রুপিয়া দিলেন, রানীর চেহার ছবি যে ছিল তাতে ক্রস লাগিয়ে দেন, কেটে দেন, লাইন টেনে দেন, বলেন যে এটিকে ধনভাণ্ডারে বা ট্রেজারিতে দিয়ে আসো। ভান্ডারে দিয়ে আসো। হাজর মসিমদকে যখন স্বপ্ন শোনানো হলো, হুজুর বলেন রানী ইসলাম গ্রহণ করবে না। স্বপ্নের অর্থ হল রানী ইসলাম গ্রহণ করবে না। মিয়া আব্দুল আজিজ মোগল সাহেব হিসাবে পরিচিত, তিনি 1892 সনে বয়াত করেন। তিনি বলেন চৌধুরী আব্দুর রহিম সাহেব তখনও মসিমদের হাতে বয়াত করেননি, কিন্তু তার তখনই তিনি স্বপ্নে দেখেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের ঘড়ি মেরামতের জন্য আমার কাছে আসে আনা হয়। আমি দৈবক্রমে এই ঘড়ি তাকে মেরামতের জন্য দেই। এটি সেই ঘড়ি যা হযরত মসীহ মওউদ এর যা মাজার তাকে দিয়েছিলেন। যে ব্যক্তি স্বপ্ন দেখেন তিনি ও আহমদি, তখন ও আহমদি হননি। তিনি দেখেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘড়ি তার কাছে মেরামতের জন্য আসে। কিছুদিন পর মোগল সাহেব একটা ঘড়ি তাকে মেরামতের জন্য যে ব্যক্তি স্বপ্নে দেখে তাকে দেন। তিনি সেই ঘড়ি যখন খুলেন, তিনি বলেন যে যিনি মেরামতকারী মিস্ত্রি, তিনি বলেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘড়ি, অবিকল সেই ঘড়ি যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। হযরত আমির খান সাহেব বর্ণনা করেন 1903 সনের বয়স, তিনি 1902 সনে আমি স্বপ্নে মসজিদ মোবারকে একটা গোল দুর্গ হিসাবে দেখি যার ভিতর অনেক মানুষ ছিল। সবার হাতে এক একটি লাল পতাকা ছিল। তাদের মাঝে এক ব্যক্তি যিনি সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, তিনি উপরের কক্ষে ছিলেন, তার হাতে অনেক বড় একটি লাল পতাকা ছিল। কেউ আমাকে বলল যে আপনি জানেন ইনিকে, আমি বললাম যে না। তিনি তখন আমাকে বললেন ইনি তোমার কাবুলের ভাই, এই দুর্গের এমন ছিদ্র রয়েছে যা থেকে সেই গর্ত থেকে বাহিরের লোকদের উপর সহজে আক্রমণ করা যায়, কিন্তু বাহিরের মানুষের ভিতরের লোকদের আক্রমণ করা সম্ভব নয়। দুর্গের বাহিরে এত ধুল ধুম্র ছিল যে মানুষকে চেনা যাচ্ছিল না। গাধা খাচ্চার ওটের এত হইচই হচ্ছিল যে ত্রাসে হৃদয়ে ত্রস্ত ছিল। আমি দুর্গ থেকে যখন বের হই, স্বপ্ন বর্ণনা করছেন যে দুর্গ থেকে বের হওয়ার পর দেখি সর্বত্র লাশ পড়ে আছে, যাকে যে সমস্ত লাট উঠে দুর্গে আনা হচ্ছে। দুর্গ থেকে কিছুটা দূরে যখন আমি চলে যাই, হইচই যখন কারণে যখন আমি চিন্তিত হই, আমি পুনরায় দুর্গে ফিরে আসি। দুর্গে প্রবেশের জন্য দরজা সন্ধান করতে থাকি, কিন্তু কোনো দরজা খুঁজে পেলাম না। আমি এই সন্ধানেই ছিলাম, ফটকের সন্ধানে ছিলাম, তখন মেসকিনের মতো এক ব্যক্তিকে দেখলাম, নেক প্রকৃতির। সে তিনিও দুর্গে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু ফটক বা দরজা তিনিও পান না। আমরা এই চেষ্টাতেই ছিলাম, হঠাৎ করে আমরা অবগত হলাম যে দুর্গের উপরে যে স্টেজ আছে, সেই স্টেজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত নামাজ পড়াচ্ছেন। এই দৃশ্য দেখে আমরা উভয়ই বেকুল হয়ে যাই। সেই বেকুলতার মাঝে তিনি বলেন যে আমি এবং আমার দ্বিতীয় সাথে উভয় দুর্গে হাত ঢুকিয়ে আল্লাহু আকবার সেভাবে বলে যেভাবে আমার পীর সৈয়দ গোলাম শাহ সাহেব আমাকে বলেছেন, যার বরকত এবং কল্যাণে আমরা উভয় উড়ি পাখির মতো। আর হুজুর আলাইহিস সালামের ডান পাশে প্রথম সারিতে, যেখানে শুধু দুই ব্যক্তির জায়গা খালি ছিল, সেখানে দাঁড়িয়ে সেজদায় সামিল হলাম। সেজদায় আমি আমার এই সৌভাগ্যকে অনুভব করছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের ডান পাশে প্রথম সারিতে আমি জায়গা পেয়েছি। আমার এই কথা ভেবে আমার মন এতটা গলে যায়, এত উচ্চস্বরে আল্লাহু আকবার জারি হয় যে আমি জাগ্রত হই। তখন আমার নিঃশ্বাসও বড় প্রবল ছিল, নিঃশ্বাস প্রশ্বাস, চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। আমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস এত প্রবল ছিল যে এটি শুনে ঘরের লোক জেগে উঠে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু তখনও আল্লাহু আকবার করেই চলেছিলাম আর নিঃশ্বাস নিচ্ছিলাম প্রবল গতিতে, তাই আমি প্রবল বেগে তাই উত্তর দিতে পারিনি। আমি আমার আবেগ নিয়ন্ত্রণের জন্য এবং আমার যা হচ্ছিল তা প্রকাশিত রাখার জন্য উঠানে চলে যাই। আর অবস্থা যখন কিছুটা শুধরে যায় ভিতরে আসি, আবার শুয়ে পড়ি। ইনি বলেন যে এই স্বপ্নের প্রভাব স্বপ্ন তাকে প্রভাবিত করে এবং এরপর কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে মুসলিমদের হাতে বয়াতের সৌভাগ্য দিয়েছেন। হযরত মিয়া মোহাম্মদ ইব্রাহিম সাহেব বর্ণনা করেন, তিনি জন্মসূত্রে আহমদি ছিলেন। 1903 সনে হযরত মসীহ মওউদ জিয়ারতের সুযোগ হয়। তিনি বলেন, সর্বপ্রথম হযরত মসীহ মওউদকে তখন দেখি যখন হুজুর জেহলাম আসেন, জেহলাম যাচ্ছিলেন, ফেরার পথেও দেখেছি। এরপর 1904 সনে লাহোরে, এরপর 1905 সনে আমি কাদিয়ান যাই। কাদিয়ান যাওয়ার পূর্বে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নের অর্থ হল যে আমার পিতা ঘর থেকে বাইরে গেছেন, ঘরে শুধু আমি এবং আমার ছোট বোন ছিলাম। আমরা দেখলাম যে দুই ব্যক্তি আমাদের দরজায় আসে, করোনারে ডাকেও আমি বাইরে গিয়ে দরজা খুললাম, আমি দরজা খুললাম, বাইরে গেলাম, তারা উভয় আমার অনুরোধে ভিতরে আসেন। আমি দেখলাম যে আমাদের ঘরের উঠানে একটি পাটি এবং তিনটি চেয়ার বিছানো আছে, সামনে একটা টেবিল আছে। আমি তাদেরকে উভয় মেহমানকে চেয়ারে বসালাম। আমার ছোট বোনকে বললাম স্বপ্নেই যে তাদের জন্য চা বানাও। সে ঘরের উপরে ছাদে ইন্ধন আনার জন্য যায়। সেই যুগে গ্যাস ছিল না, ইন্ধন ইত্যাদি ঘরের ছাদেই পড়ে থাকত। তিনি আনতে যান, সিঁড়িতেই ছিলেন, সিঁড়িতেই কালো রঙের এক ষাঁড় আসে। সেই লোকদেরকে দেখে ষাঁড় ফিরে চলে যায় এবং সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলাম, আমার বোনকে মেরে ফেলবে। চিৎকার শুনে কালো দাড়ির লোকটা দণ্ডায়মান হলেন, আর কিন্তু লাল দাড়ির ধারী ব্যক্তি বললেন যে এই কাজ যেহেতু আমার উপর ন্যস্ত করেছেন আপনি, তাই আমি যাব। তিনি বলেন যে তিনি যান, আমিও তার পিছনে গেলাম। আমার বোন দেয়ালের সাথে দাঁড়িয়ে যান, কিছুটা আহত হন। আমরা উপরে গেলাম, সার আমাদের পূর্ব দেয়ালে ইঞ্জিনের আকৃতিতে বদলে যায়, আর দেয়ালে সেটি নড়তে আরম্ভ করে। দেয়ালের শেষ প্রান্তে যখন যায়, সে মেহমান লাঠি মারে তার উপর এবং সেটি ভেঙে যায়। আমরা ফিরে আসলাম আর সেই মেহমানও এরপর চেয়ারে বসে চা পান করেন, আমাকেও পান করান। চা পান করার পর কিছুক্ষণ তারা আমার ঘরে বসেন এবং কথা বলেন। এরপর বলেন যে আমাদের যেতে দাও, অনেক দেরি হয়ে গেছে খোকা। আমি বললাম যে আপনারা কারা, যেন আমি আমাকে বলুন যেন আমি আমার পিতাকে জানাতে পারি। আমার এ কথা শুনে তারা কিছুটা মুচকি হাসেন। কালো শস্ত্রধারী দাড়িধারী ব্যক্তি বললেন যে আমার নাম মোহাম্মদ আর ওনার নাম আহমদ। আমি এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচল আঁকড়ে ধরি এবং বলি যে আমাকে কিছু বলুন। তিনি আরবি ভাষায় একটা বাক্য উচ্চারণ করলেন, আমার মনে নেই, কিন্তু যে অর্থ তখন আমার অন্তঃস্মৃতিপটে ছিল তা হল, তোমার জীবনের কিছু স্বল্পকাল খুব আনন্দে কাটবে। এরপর আমি করমর্দন করলাম এবং বললেন যে তোমার পিতাকে আমাদের আসসালামু আলাইকুম পৌঁছে দিও। এরপর তারা বেরিয়ে যান, আমি তাদেরকে বিদায় দিলাম। তাদের যাওয়ার পর স্বপ্নেই আমার পিতা ফিরে আসেন, স্বপ্ন চলছে এখনো। আমি পুরো কাহিনী আব্বাকে শুনালাম, তিনি তখনই বাইরে যান। তখন আমার চোখ খুলে যায়। এর কারণ হল আমার আব্বা আমাকে ডাক দিচ্ছিলেন যে উঠো নামাজ পড়ো। আমি আমার পিতাকে স্বপ্ন শোনালাম, সেদিন ছিল জুমার দিন। জুমার সময় মুন্সি আহমদ দিন সাহেব আপিল লেখককে স্বপ্ন শোনালাম, তিনি মসীহ মওউদের কাছে নিজে লেখে বা আমার দ্বারা লিখে পাঠিয়েছেন। কয়েকদিন পর বললেন যে হযরত মসীহ মওউদ লিখেছেন যে জলসায় ছেলেকে সাথে নিয়ে এসো। ইনি বলেন আমি জলসায় গেলাম, যখন মসীহ মুবারকে গেলাম, দুই তিন জন বুজুর্গ সেখানে উপবিষ্ট ছিলেন, তাদের সাথে মুসাফা করলাম। ততক্ষণে হযরত মসীহ মওউদ আসেন, আমরা দাঁড়িয়ে গেলাম, মুসাফা করলাম। এরপর হুজুর বসলেন। মুন্সি আহমদিন সাহেব বলেন যে হুজুর এই হলো সেই ছেলে যে স্বপ্ন দেখেছিল। হুজুর আমাকে নিজ কোলে বসান এবং বলেন যে স্বপ্ন শোনাও। আমি সেই স্বপ্ন শোনালাম। ভিতর থেকে এরপর খাবার আসে, হুজুর খান, আমার অন্যান্য বন্ধুরাও খান। হযরত মসীহ মওউদ যখন খাবার খেলেন, তবরক আমাদের মাঝে তিনি বিতরণ করেন। হযরত সৈয়দ সাইফুল্লাহ সাহেব বর্ণনা করেন, তার বয়স ছিল 1906 সনের, 1908 সনে মসীহ মওউদের দেখার সৌভাগ্য হয়। তিনি বলেন যে খুব সম্ভব বয়স 12 বা 13 বছর হবে। স্বপ্নে আমি নিজেকে জড়িপুরা গ্রামে দেখলাম। আমি তখনও জড়িপুরা কাকে বলে জানতাম না। গাড়িপুরা কি কোথায় জানতাম না, সবটা দেখি যে সেখানে সহস্র সহস্র মানুষ সমবেত হয়েছে। এখানে আহমদীদের মসজিদ আছে, সেখানে একটি টিলা আছে যা 6-7 গজ উঁচু ছিল। সে টিলা দেখলাম, টিলা উপরে এক ব্যক্তি বসে আছেন, মানুষ সেই টিলার পাদদেশ থেকে তাকে সালাম করে শ্রদ্ধার সাথে চলে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম ইনি কে, আমাকে বলা হলো যে ইনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছেন। আমি পরম আনন্দে সেই টিলায় উঠে তার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বললাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম সালাম উত্তর দিলেন। এরপর আমি তার কাছে এসে সামনে বসে গেলাম। তখন আমার হৃদয়ে সেই চির বাসনা জাগ্রত হল। আমি মনে মনে বললাম যে তার তুলনায় বড় নেতার আমার আর প্রয়োজন কি, আমি এই নেতার হাতে বয়াত করব। আমি তাকে নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল, আমি বয়াত করতে চাই। হুজুর বলেন যে ঠিক আছে, তোমার হাত বাড়াও, হাত প্রসারিত করো। আমি হাত বের করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডান হাত তার পবিত্র ডান হাতে নেন এবং বলেন যে তুমি বলো আল্লাহ রাব্বি। আমি আল্লাহ রাব্বি বললাম, আল্লাহ আমার প্রভু, একথা বললাম। ততক্ষণে চোখ খুলে যায়। আমি চোখ খোলার পর আমার অত্যন্ত দুঃখ হল, দুঃখ ভারাক্রান্ত হলাম যে মহানবীর জিয়ারত হচ্ছিল কিন্তু পরিতাপের বিষয় যে জেগে গেলাম। এরপর সে পবিত্র চেহারা সবসময় আমার সামনে ভাসত, আর জ্যোতির্মণ্ডিত চেহারার সেই অবয়ব আমার চেহারা থেকে কখনো হারাত না, আমার হৃদয়ে যেন তা গ্রথিত হয়ে যায়। ইনি আরো লেখেন যে এই স্বপ্নের তাবির সামনে গিয়ে স্পষ্ট হবে, দীর্ঘকাল কেটে যায়। এরপর তিনি বলেন জীবন বিভিন্ন অবস্থা সেই যুগের বর্ণনা করেন জীবনের। তিনি বলেন যে অবশেষে একবার কাদিয়ান যাওয়ার সুযোগ হয়, সেখানে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জিয়ারত এবং দিদার হয়, তাকে দেখার সুযোগ হয়। তিনি বলেন যে তার পবিত্র চেহারা যখন আমার চোখ পড়ল, সেই স্বপ্নের চেহারা আমার মনে পড়ল, অর্থাৎ মসীহ মওউদের চেহারা হুবহু তাই দেখলাম যা উল্লেখিত স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেছিলাম। বিন্দু মাত্র তফাত ছিল না দুই চেহারার ভিতর, বাস্তবের এবং স্বপ্নের। হযরত চৌধুরী গোলাম মোহাম্মদ খান সাহেব বর্ণনা করেন, 1908 সনে তিনি মসীহ মওউদের জিয়ারতের সুযোগ পেয়েছেন, মসীহ মওউদকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু তখনও বয়াত করেননি। খলিফাওয়ালের সাথে তিনি বয়াত করেন 1909 সনে, কিন্তু মসীহ মওউদের জীবদ্দশায় মনে হয় তার বয়াত হয়নি। ইনি বলেন যে 1905 সনের শীতকালের কথা বলছি, আমি অষ্টম শ্রেণীর মিউনিসিপ্যাল বোর্ড রাহুয়া জলন্ধরে পড়ালেখা করতাম। এক রাতে স্বপ্নে দেখি আমি এবং আরেক ছেলে যার নাম হল আবদুল্লাহ জট বংশের, আমার সাথে একই ক্লাসে পড়ত, খেলার মাঠ থেকে ব্যায়ামের স্থান থেকে আমাদের বোর্ডিং এ ফিরে আসছিলাম, শহরে বড় বাজারের কাছে অবস্থিত ছিল, সেই দিকে ফিরে যাচ্ছিলাম। সে ময়দান শহরের উত্তরে যে অবস্থিত ছিল, তাই শহরে উত্তর দিক থেকে আমরা প্রবেশ করছিলাম। সেখানে এক গলিতে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়। হুজুরের মুখ ছিল শহরের দিকে, তাই শহরের দিকে পিঠ করে আমার চেহারা উত্তরমুখী করে হুজুরের দিকে অগ্রসর হই এবং আসসালামু আলাইকুম নিবেদন করি, আর উভয় হাতে তার সাথে করমর্দন করি। হুজুরের মাথায় পবিত্র সাদা পাগড়ি অত্যন্ত সাদামাটা ভাবে বাঁধা ছিল, কালা লম্বা আজকান ছিল, রং ছিল গদুম বর্ণের, চুল সোজা, কপাল ছিল প্রশস্ত উঁচু এবং চোখা নাক, আর চুল ছিল সোজা এবং কালো, চেহারায় কোনো চিড় ছিল না, বরং জ্যোতির্মণ্ডিত চেহারা ছিল, উচ্চতা ছিল মাঝারি। এক স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করে আমি আনন্দিত হই, আমার হৃদয় একান্ত আনন্দিত ছিল, এমনকি জাগ্রত হওয়ার পরও সেই আনন্দের অনুভূতি ছিল। স্বপ্নের হৃদয়ের উপর এমন গভীর ছাপ পড়ে যে এই বাক্য আজও লিখতে গিয়ে এই পবিত্র দৃশ্যের কথা মনে করে আনন্দ অনুভব করছি। আর আহমদীয়তের পয়গাম আমি পূর্বেই পেয়েছিলাম, কিন্তু তখনও আমি আহমদি হইনি, তখনও বয়াত করিনি, আহমদীয়তের বাণী পাই কিন্তু বয়াত করিনি। মসীহ মওউদের সত্তায় আমার ঈমান ছিল এবং কোন কোন অনেক পরীক্ষার সময় ইমানের উপর না না হুজুর এখন বলছেন যে ইনি বয়াত করেছিলেন, কিন্তু একবার বয়াতের পর আবার কোন কারণে বিরোধী হয়ে যান, প্রথমে বয়াত করেছেন এরপর বয়াত থেকে বেরিয়ে যান বিরোধী হয়ে যাই, এই স্বপ্নের আড়াই বছর পর মসিমদকে যখন 1908 সনে মসিমদকে যখন প্রথমবার লাহোরে দেখি তাৎক্ষণিকভাবে আমার উল্লিখিত স্বপ্নের কথা মনে পড়ে, কারণ স্বপ্নে যে ব্যক্তিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে দেখেছিলাম ইনি হজরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেব অবিকল সেই ব্যক্তি ছিলেন, উভয়ের চেহারা এবং লেবাসের 100% মিলেছিল, বিন্দুমাত্র কোন পার্থক্য আমি দেখিনি, একই চেহারা গোদম বর্ণ সোজা চুল একই পাকড়ি আর একই স্টাইলে পাকড়ি বাঁধা লম্বা আজকান সাদা পায়জামা, এক কথায় হুবহু সেই ব্যক্তি ছিলেন যাকে স্বপ্নে আমি হজরত মোহাম্মদ রসুলুল্লাহ হিসেবে দেখেছি। অবশ্য আমার সহপাঠী আব্দুল্লাহ পরিবর্তে আমার সাথে চৌধুরী আব্দুল হাই খান সাহেব কাঠগড়ি নিবাসী ছিলেন, যিনি এখন পেনশনার পোস্টমাস্টার, আর সত্যিকার অর্থে আব্দুল্লাহ আমাকে তখন ইশারা করেছিল যে মুসাফা করো, আমি তার ইঙ্গিতে হজরত মসিমদকে আসসালামু আলাইকুম বললাম আর প্রত্যুত্তরে ওয়ালাইকুম আসসালাম শুনলাম, কারণ আমার এবং হজরত মসিমদের মাঝে কয়েক ব্যক্তি বসেছিল, এই জন্য আমি যখন দাঁড়িয়ে হুজুরের সাথে মুসাফার জন্য হাত বাড়ালাম হুজুর পর্যন্ত যখন পৌঁছতে পারলাম না পৌঁছতে পারল না আমার হাত, তখন হজরত মসিহে মওদ আলাইহিস সালাম স্বয়ং তার হাঁটুর উপর ভর করে এই অধমকে মুসাফার সুযোগ দেন, আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম সালামের বিনিময় হয় তার সাথে। মিয়া আব্দুল আজিজ সাহেব মোগল সাহেব হিসাবে পরিচিত, তিনি বলেন মির্জা আইয়ুব বেগ সকালে আমার কাছে আসেন এবং ডাকেন, বলেন আব্দুল আজিজ আব্দুল আজিজ, আমি নিচে নেমে আসলাম, বললেন যে আমার স্বপ্ন শোনো, শোনাতে এসেছে এই জন্য যে আমি, তিনি বলেন যে ফজরের নামাজ পড়ছিলাম আমার অবস্থা সম্পূর্ণভাবে নামাজে বদলে যায়, আমি আমি কাশ্মে দেখি রসুল্লাহ ইসলাম খুব দ্রুত বেগে হেঁটে আসছেন আর আমার কাছে এসে দাঁড়িয়ে যান, আমি বললাম যে হে আল্লাহ রসুল আপনি কোথায় যাচ্ছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মির্জা গোলাম আহমদের নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য কাদিয়ান যাচ্ছি, তখন আইয়ুব বেগ বলে আল্লাহ জানে আজকে কাদিয়ানে কি, সন্ধ্যাবেলা খবর আসে যে হুজুরের ঘরের তল্লাশি নেওয়া হয়েছে, লেখরামের হত্যার জন্য তল্লাশি নেওয়া হয়, পুলিশ এসেছে, মানুষ জানত না কিন্তু স্বপ্নে পূর্বেই তাকে আল্লাহ তালা জানিয়ে দেন। হজরত সৈয়দ মোহাম্মদ শাহ সাহেব এটি বর্ণনা করেন, তিনি বলেন যে হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের ঘরের যখন তল্লাশি নেওয়া হয় লেখরামের হত্যার প্রেক্ষাপটে, আমরা একদিন লাহোরে মন্ডিওয়ালি মসজিদে মির্জা আইয়ুব বেগের পিছনে ফজরের নামাজ পড়ছিলাম, মির্জা সাহেবের বয়স তখন 17 বা 18 বছর ছিল, বড় নেক যুবক ছিলেন, মসিহ মওউদ অনেক প্রশংসা করেছেন মির্জা আইয়ুব বেগ সাহেবের, সালাম ফেরানোর পর তিনি বলেন যে আমি সেজদায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি সামরিক পোশাক পরিহিত হাতের তরবারি এবং ছুটে যাচ্ছেন, আমি বললাম যে হে আল্লাহ রসুল ব্যাপার কি, তিনি বলেন যে মির্জা গোলাম আহমদের ঘরে মির্জা গোলাম আহমদের তল্লাশি চলবে কাদিয়ানে তার হেফাজতের জন্য যাচ্ছি। হযরত আমির খান সাহেব বর্ণনা করেন ১৫ জানুয়ারি স্বপ্নে বাদশাহদেরকে আহমদীদের সম্বোধন করে বলতে শুনেছি যে এখন আমরা আর রাজত্ব করতে পারবো না, রাজত্ব আহমদীদের হাতে তুলে দিচ্ছি, কিন্তু আহমদীদের উচিত হবে তবলিগের মাধ্যমে রিসর্ত রাজত্বের, যে বলছে আহমদীদের উচিত হবে তবলিগের মাধ্যমে প্রথমে সাধারণ মানুষকে সমমননা করে তোলা, তাহলেই এইটি সম্ভব বাদশাহ হওয়া। আর এই ভিত্তিতে তিনি বলেন যে স্বপ্নেই আমি স্বপ্নেই হিন্দুদের একটা গ্রামে গিয়ে তবলিগ আরম্ভ করে অবতারদের অবস্থা এবং শাস্তি নাজেল হওয়ার কারণ বর্ণনা করি এবং রূপক ভাষায় বলি যে দেখো কৃষ্ণ আলাইহিস সালামের সময় কত ভয়াবহ যুদ্ধ হয়েছিল এবং কত বড় শাস্তি আসে, তো এই কথা আজও সত্য যে সরকার এবং ক্ষমতা হাতে আসবে বিজয় লাভ হবে তবলিগের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। হযরত ডক্টর মোহাম্মদ তোফায়েল খান সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন 1896 সনে তিনি বয়াত করেছেন জঙ্গে জঙ্গে মকদ্দস অর্থাৎ খ্রিস্টান আবদুল্লাহ আথমের সাথে যেই মোবাহেসা হয়েছিল অমৃতসরে খ্রিস্টান এবং হজরত মসিহ মদের মাঝে যে লিখিত মোবাহেসা হয়েছে আমার পিতার কাছে অনেক মানুষের আরাগোনা হয় এবং প্রতিদিন তার সাথে এটি নিয়ে আলোচনা হয়। এই বিতর্কের শেষের দিকে সমাপ্তিতে মসিম হুজুর আবদুল্লাহ আথম সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেন। এই ভবিষ্যৎবাণীর নির্ধারিত মেয়াদ পুরা হতে যখন কেবল দুই তিন দিন বাকি ছিল বিরোধীরা হইচই আরম্ভ করে যে এইগুলো সব তার বানানো কথা। এটি কিভাবে হতে পারে যে ডেপুটি আথমের মতো প্রভাবশালী শক্তিশালী মানুষ যার যে নিজের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নিতে পারে আর পুলিশের একটা বাহিনী নিজের সিকিউরিটির জন্য রাখতে পারে সে কিভাবে কারো ষড়যন্ত্রের শিকার হতে পারে? আমার পিতা এই কথাগুলো খুব অপছন্দ করতেন। তিনি এই সকল লোকদের হাসি ঠাট্টামূলক কথাবার্তার উত্তরে বলতেন যে ভবিষ্যৎবাণীর মেয়াদ পুরা হওয়ার পূর্বে কোনো মতামত ব্যক্ত করা এটা ধৃষ্টতা। আমাদের দৃঢ় বিশ্বাস যে সেই দিন সূর্য অস্ত যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয়ের এই চিহ্ন অর্থাৎ ভবিষ্যৎবাণী প্রকৃত অর্থে পুরা না হয়। একদিন বাকি ছিল মাত্র, এরপর খবর আসে যে আথম এখনো জীবিত। ইনি বলেন যে আমার পিতার ব্যাকুলতা উৎকণ্ঠা বাড়তে থাকে, তিনি সহ্য করতে পারতেন না যে ইসলামের বিজয়ের চিহ্ন স্বরূপ যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা পুরা হবে না। এটি কিভাবে হতে পারে? হযরত মসীহ মওউদের শত্রুরা খুব আনন্দিত উল্লসিত ছিল, কিন্তু আমার আব্বার হৃদয়ে দুঃখের পাহাড়। তিনি দোয়ায়রত হন, সে রাতে মহান আল্লাহ স্বপ্নে তাকে এক দৃশ্য দেখিয়েছেন। তিনি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি চেহারায় মানুষের মতো ছিল, তার মুখে বিশেষ করে এবং শরীরে সর্বত্র ঘাস এবং ধুলা ছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, আর বাকি দেহ দেখে তাকে চিনা সম্ভব ছিল না। আরেক ব্যক্তি ছিল যার পিঠ ছিল আমার পিতার দিকে, কিন্তু তার মুখ সেই ব্যক্তির দিকে যার শরীর ঢাকা। সে অত্যন্ত সাবধানতার সাথে সেই ব্যক্তির শরীর থেকে এক একটি খড়কুটা ময়লা আবর্জনা তার চেহারা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর পুরো শরীরকে সে পবিত্র করে ধুলাবালি থেকে। সেই ধুলাবালি খড়কুটা যখন সব পরিষ্কার হয়ে যায় তার নিচ থেকে সূর্যের মতো এমন এক উজ্জ্বল চেহারা বের হয় যা দেখা মানুষের জন্য সম্ভব না। তখনই স্বপ্নে আমি বুঝি যে এই পবিত্র মানুষ যার পবিত্র দেহ থেকে এই খড়কুটা দূর করা হয়েছে পরিষ্কার করা হয়েছে তিনি সাইয়েদানা মোহাম্মদ রাসূলুল্লাহ। সেই খড়কুটা যিনি পরিষ্কার করেছেন তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। রাতে এই দৃশ্য দেখি সকালে জামাতের শত্রুরা আবার সমবেত হয় আর এসে বলে যে দেখুন আপনি কালকে বলছিলেন যে আপনি জানেন আথম জীবিত, মির্জার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। আমার পিতা বলেন তুমি যে সংবাদ পেয়েছ ভুল, আথম জীবিত থাকবে না, যদি জীবিত থাকে তাহলে সে নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের স্বধর্মীয় লোকদের জন্য অবশ্যই মরে গেছে, সে যদি তওবা না করে অবশ্যই সব কথার যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে এলহামকে আল্লাহর হাতে ছেড়ে দেন। রাতে আমি যে দৃশ্য দেখছি তোমরা যদি দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে যে ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করছ তিনি কত মহান মানুষ। আমি যখন থেকে সেই স্বপ্নে সেই দৃশ্য দেখেছি এর ফলে আমার হৃদয়ের উপর এই প্রভাব পড়েছে যে এটি এই নিদর্শন এমনভাবে পুরা হবে যে পৃথিবীর সামনে অবশ্যই স্বীয় ত্রাস প্রকাশ করবে আর শত শত হাজার হাজার নিদর্শন মির্জা সাহেবের সত্তা থেকে প্রকাশ পাবে যা ইসলামের শত্রুদের সৃষ্ট সমস্ত প্রতিবন্ধকতাকে সেটি নির্মূল করবে। অতএব ইসলামের সুন্দর এবং অনুপম শিক্ষা তুলে ধরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক চেহারা তুলে ধরা এবং যে সমস্ত অপবাদ তার বিরুদ্ধে আরোপ করা হয় এগুলো দূর করা হয়তো মসিহ মদের কাজ ছিল। তো এখন দেখুন আবদুল্লাহ আথমের সাথে যে বিতর্ক হচ্ছিল আসলে ইসলামের পক্ষে মসিহ মদের কথা বলছিলেন, ইসলামের প্রতিরক্ষার কাজ করছিলেন, কিন্তু মুসলমানেরা খ্রিস্টানদের সমর্থন করছিল। অথচ হযরত মসিহ মদ ইসলামের সত্যতা প্রকাশ করতে চান, মহানবী ইসলামের সুন্দর চেহারা তুলে ধরতে চান, আর এরা তার বিরোধিতা করছিল। আজকে এরা মিছিল করছে, মিটিং করছে, মিলাদুন নবী করছে, মিছিল বের করছে। তো প্রকৃত আনন্দ এই ধরনের মিটিং বা মিছিলে নয়, বরং মহানবী সাল্লাল্লাহু ইসলামের বাণী পৃথিবীতে পৌঁছানোর মাঝে, তার সুন্দর শিক্ষাকে পৃথিবীর প্রতিটি ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর মাঝেই নিহিত, তার প্রতি দরুদ প্রেরণের মাঝে নিহিত। পূর্বে আমি বলেছিলাম যে ধর্মে রসুল্লাহ সাল্লাহামের এই পবিত্র প্রেমিকের সাথে সম্পর্ক স্থাপন করেই মহানবীকে ভালোবাসা সম্ভব। আসামের মৃত্যুর সময় কিছুটা বিলম্বিত হয়, কিন্তু কেননা সে অনুশোচনা করেছিল এক ধরনের, আর সেই শব্দ যা পূর্বে বলেছিল ধৃষ্টতামূলক তা বলা থেকে বেরোতে হয়েছে। কিছুদিন পর সে মারা যায়, আর এই ভবিষ্যৎবাণী
এই ঘটনা অবশ্যই ঘটবে এবং তা হুবহু ঘটেছিল। এবং যেভাবে আমি বলেছি, যেমনটি আমি বলেছি যে একটি ঘটনা বা স্বপ্ন আমি শুনিয়েছিলাম, যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চান, যদি পৃথিবীতে জয়যুক্ত হতে চান, তাহলে তবলিগের মাধ্যমেই আমাদেরকে তা করতে হবে, এদিকেও আমাদের চেষ্টা করতে হবে, এদিকেও আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিন্দ সুন্দর চেহারা আজ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ছাড়া আর কেউ দেখাতে পারেনি এবং কেউ দেখাচ্ছেও না, এবং এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম জামাতের কাজ। এই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আমি সর্বদা বিশ্বের দৃষ্টিতে লক্ষ্য করি, এই যে আরবি নবী যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি হাজার হাজার দরুদ ও সালাম, তিনি কতই না উচ্চ মর্যাদার নবী, তার আধ্যাত্মিকতার প্রভাব ও তার উচ্চ অবস্থান ও মোকামের সীমা কল্পনা করা যায় না, এবং তার পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রভাব ও কার্যকারিতার সঠিক অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। আফসোস যে তার মর্যাদা সেভাবে যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে করা হয়নি। সেই তৌহিদ বা খোদার একত্ববাদ যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, তিনি একমাত্র বীর পুরুষ যা পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে মানুষের প্রতি ভালোবাসায় জীবন অতিবাহিত করেছেন। এজন্যই খোদা তাআলা, যিনি তার হৃদয়ে রহস্য জানতেন, তিনি তাকে সকল নবী এবং সমস্ত প্রথম ও শেষের ব্যক্তিগণের অর্থাৎ আব্বালিন ও আখরিনদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার কাঙ্ক্ষিত সকল প্রত্যাশায় তার জীবনে পূর্ণ করে দিয়েছেন। তিনি প্রত্যেক কৃপা ও কল্যাণের ঝর্ণার উৎস। যে ব্যক্তি তার কৃপা কল্যাণ বা ফয়েজ সমূহ স্বীকার না করেই কোন প্রকারে কোন শ্রেষ্ঠত্ব দাবি করে, সে মানুষ নয়, সে শয়তানের বংশধর। কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকেই দেয়া হয়েছে এবং প্রত্যেক মারিফত অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ভাণ্ডার দান করা হয়েছে। যে তার মাধ্যমে পায় না সে চিরবঞ্চিত। আমি কি বস্তু আর আমার আছেই বা কি? আমি নিয়ামত বা উত্তম পুরস্কারের অস্বীকারী হব যদি না আমি একথা স্বীকার করি যে প্রকৃত তৌহিদ আমি ওই নবীর মাধ্যমে লাভ করেছি। জীবন্ত খোদার পরিচয় আমি এই পরিপূর্ণ পূর্ণ নবীর মাধ্যমে পেয়েছি এবং তারই জ্যোতির মধ্য দিয়ে আমি পেয়েছি। খোদার সাথে কথা বলার এবং বাক্যালাপ করার শক্তিও তার মাধ্যমে পেয়েছি, যার মাধ্যমে আমরা খোদার চেহারা দেখে থাকি। তার সৌভাগ্য লাভ করেছি ওই মহান নবীর মাধ্যমেই। ওই হেদায়তের সূর্যের রশ্মিমালা আমার উপর প্রখর রৌদ্রের ন্যায় পতিত হয় এবং তার মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি ততক্ষণ আমি আলোকিত হতে পারি। সেই মানুষ যিনি পরিপূর্ণ মানুষ ছিলেন এবং পূর্ণাঙ্গ নবী ছিলেন, এবং পরিপূর্ণ বরকত নিয়ে আবির্ভূত হয়েছেন, যার দ্বারা আধ্যাত্মিক কল্যাণ তার মাধ্যমে একটি পৃথিবী জীবন্ত লাভ করেছেন। সেই পবিত্র নবী হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, ফখরুন নবীন, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমাদের খোদা, এই প্রিয় নবীর উপর রহমত এবং দরুদ বর্ষণ করো, যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। অতএব ছিল মোকাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুলে ধরেছেন, মহানবী এই পদমর্যাদা মসীহ মওউদ আলাইহিস সালাম তুলে ধরেছেন, এবং এ কারণেই মানুষ স্বপ্ন দেখেছেন, এবং এই জন্যই মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ব্যক্তি সত্তায় দেখেছেন, অর্থাৎ দুজন যেন একই সত্তা একই প্রাণ হয়ে গেছেন। অতএব আমাদের কাজ এবং আমাদের দায়িত্ব হচ্ছে আজ এবং সর্বদা সর্বত্র নিজেদের মুখকে সদা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ প্রেরণে আমরা ব্যাপৃত রাখি, এবং এক্ষেত্রে যেন আমরা উত্তরোত্তর উন্নতি করতে থাকি, অনুরূপভাবে তার উত্তম জীবন আদর্শের উপর আমল করে অনুশীলন করে আমরা যেন নেকির ক্ষেত্রে সর্বদা অগ্রগামী হতে থাকি। যেভাবে আমি বলছি, আজ অনেক জলসা হচ্ছে আর মিছিল করা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু তার যে প্রকৃত শিক্ষা তার কোন বই প্রকাশ হচ্ছে না। রাবাতে যে মিছিল বের করা হয়েছে তাতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে গালি দেওয়া ছাড়া আর কিছুই তারা করছে না। মহানবী সাল্লামের জীবনচরিত বা জীবন আদর্শ আলোচিত হচ্ছে না, বরং কেবলমাত্র মসীহ মওউদ আলাইহিসসালামকে গালি দেওয়া হচ্ছে, জামাতের বিরুদ্ধে ঘৃণ্য ভাষা ব্যবহার করা, নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে। একদিকে এদের ব্যবহার হচ্ছে এমন, যারা এই পার্থিবতার পূজারি, যারা মুসলমান দাবি করা সত্ত্বেও ইসলাম থেকে দূরে সরে গেছে, আর অপরদিকে আল্লাহ তাআলার যে ব্যবহার যা সাহাবীদের সাথে ছিল, যারা মহানবী সাল্লামের সত্তাকে মসীহ মওউদ আলাইহিসসালামের ব্যক্তি সত্তায় দেখিয়েছেন, আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা এমন দৃষ্ট তার সদাত্তা এবং পবিত্র স্বভাবের মানুষকে দেখাচ্ছেন, এবং এ কারণেই তারা আজও জামাতভুক্ত হচ্ছেন, আহমদিয়াত গ্রহণ করছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাসত্বে এবং তার হাতে বয়াত করে মহানবী সাল্লামের সত্যিকার দাসত্বের মালা তারা বরণ করে নিচ্ছেন। আল্লাহ করুন এরা, অর্থাৎ যারা বিরোধিতা করছে, তাদেরও যেন চোখ খুলে এবং তারা নামধারী মুসলমান হওয়ার পরিবর্তে তারাও যেন সত্যিকার মুসলমান হতে পারে, আর খোদা তালার যে আহ্বান তা যেন তারা শুনতে সক্ষম হয়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله আল্লাহু আকবার।